বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাতা আও কুতিলা انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন আজ মঙ্গলবার 14 ডিসেম্বর, 29 অগ্রহায়ণ এবং ফার্সি 23 অজার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘ মহাসচিবের আহ্বান সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণ, নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে ইরানের কালোজয়ী গল্পের আসর, গল্প ও প্রবাদের গল্প, সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ভিয়েনা সংলাপে ইরানের সঙ্গে রাশিয়ার অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে, টেলিফোন সংলাপে বলেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। ইহুদিবাদী ইসরায়েল মুসলিম বিশ্বের এক নম্বর শত্রু ছিল, আছে এবং থাকবে, ইরান সরকারের সুস্পষ্ট ঘোষণা। বাংলাদেশের সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে বরিশালে দায়ের করা মামলা আদালতে খারিজ। এবং ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে অজ্ঞাত গেরিলাদের এলোপাথাড়ি গুলি, কর্মকর্তা সহ 2 পুলিশ নিহত, আহত 12। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলমান পরমাণু আলোচনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ও তার রুশ সমকক্ষ সের্গেই ল্যাভরভ। এ সময় আবদুল্লাহিয়ান এই সংলাপের ব্যাপারে তার দেশের অবস্থান ব্যাখ্যা করেন এবং এ ব্যাপারে আন্তরিকতা প্রদর্শনের জন্য পাশ্চাত্যের প্রতি আহ্বান জানান। টেলিফোন আলাপে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি কানির সাম্প্রতিক মস্কো সফরকে ইতিবাচক আখ্যায়িত করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভিয়েনা সংলাপে ইরানের সঙ্গে রাশিয়ার অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে এবং দুদেশের প্রতিনিধিরা আন্তরিক সহযোগিতা নিয়ে কাজ করছেন। ইরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আহ্বান জানিয়ে সের্গেই ল্যাভরভ বলেন, আমেরিকা যাতে পরমাণু সমঝোতা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাব মেনে চলে সেজন্য রাশিয়া শুরু থেকেই চেষ্টা চালিয়ে এসেছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভিয়েনার সংলাপ যেখানে এসে দাঁড়িয়েছে সেখানে কূটনৈতিক সৃষ্টিশীলতার পাশাপাশি সব পক্ষের মধ্যে মতৈক্য সৃষ্টির লক্ষ্যে আরও বেশি ধৈর্য ধরার কোনো বিকল্প নেই। ভিয়েনায় ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়ার সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছে ইরান। ইহুদিবাদী ইসরায়েলকে আবারও মুসলিম বিশ্বের এক নম্বর শত্রু হিসেবে ঘোষণা করেছে ইরান। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট সংযুক্ত আরব আমিরাত সফরে আসার পর এক প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে এই ঘোষণা দিয়েছেন।
তিনি বলেছেন, ইসরায়েল মুসলিম বিশ্বের প্রধান শত্রু ছিল, আছে এবং থাকবে। তিনি বলেছেন, বিগত 70 বছর ধরে মুসলিম ও আরব দেশগুলোতে যে অবৈধ সরকার নিরাপত্তাহীনতা, উত্তেজনা ও যুদ্ধের প্রধান উৎস হিসেবে কাজ করেছে, তার প্রধানমন্ত্রীকে একটি মুসলিম দেশের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসার এই ঘটনা ফিলিস্তিনি জাতিসহ বিশ্বের সকল স্বাধীনচেতা জাতি চিরকাল ঘৃণাভরে স্মরণ করবে। তিনি বলেন, পবিত্র কুদস শরীফ বা বাইতুল মুকাদ্দাস মুসলিম বিশ্বের প্রথম কিবলা, যা বর্তমানে ইহুদিবাদীদের দখলে রয়েছে। গোটা মুসলিম বিশ্ব কখনোই তাদের প্রথম কিবলা ইসরায়েলিদের জবরদখল থেকে মুক্ত করার লালায়িত স্বপ্ন পরিত্যাগ করবে না। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের তাবেদার শাসকগুলো যতই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করুক, এ অঞ্চলের জনগণ কোনোদিন ইহুদিবাদীদের মুসলিম বিদ্বেষ ও শত্রুতা ভুলে যাবে না এবং তারা চিরকাল এই দখলদার সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিরোধিতা করে যাবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর উপস্থিতি ইউক্রেন পর্যন্ত বাড়ানো রাশিয়ার নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে গতকাল এক টেলিফোন আলাপে একথা বলেছেন প্রেসিডেন্ট পুতিন। রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন এই খবর নিশ্চিত করেছে। ইউক্রেনের সীমান্তে রাশিয়ার হাজার হাজার সেনা মোতায়েন নিয়ে যখন মস্কো এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে মারাত্মক রকমের সামরিক উত্তেজনা বিরাজ করছে, তখন পুতিন এই বক্তব্য দিলেন। পশ্চিমা দেশগুলো যেমন দাবি করছে, রাশিয়া ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন করেছে মূলত ইউক্রেনের অভ্যন্তরে সামরিক আগ্রাসন চালানোর জন্য, তেমনিভাবে মস্কো বলছে ইউক্রেনে ন্যাটো সেনা মোতায়েন করা হয়েছে রাশিয়ার বিরুদ্ধে আগ্রাসন চালানোর জন্য। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপে প্রেসিডেন্ট পুতিন জোর দিয়ে বলেছেন, সামরিক উত্তেজনা ও সম্ভাব্য সংঘাত এড়ানোর জন্য দ্রুত গতিতে দুপক্ষের মধ্যে সংলাপ হওয়া জরুরি। দুপক্ষের মধ্যে সুস্পষ্ট আন্তর্জাতিক চুক্তি হওয়া প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। এর আগেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার রেড লাইন ক্রস না করার জন্য পশ্চিমা দেশগুলো ও ইউক্রেনকে সতর্ক করে দিয়েছেন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠেয় ইসলামী সহযোগিতা সংস্থা বা ওয়াইসির শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছে আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকার। ইসলামাবাদ থেকে নিজস্ব সূত্রের বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা মেহের এই খবর দিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের চেয়ারম্যান ওয়ালিউল্লাহ শাহিন এই খবর জানিয়ে বলেছেন, ওয়াইসির আসন্ন শীর্ষ সম্মেলনে অন্যান্য আলোচ্যসূচির সঙ্গে আফগানিস্তানের অর্থনীতি, দেশটির আর্থিক ও ব্যাংকিং ব্যবস্থা, বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তালেবানের সরকারের সম্পর্ক স্বাভাবিকীকরণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে। আগামী 19 ডিসেম্বর ইসলামাবাদে ওয়াইসির শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাকিস্তানের গণমাধ্যমগুলো জানিয়েছে, মুসলিম দেশগুলোর শীর্ষ নেতাদের পাশাপাশি আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন এবং মানবাধিকার সংগঠনগুলোকে আসন্ন সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। তালেবান গত 15 আগস্ট আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করলেও এখন পর্যন্ত আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়নি। জাতিসংঘ সম্প্রতি তালেবানের পক্ষ থেকে ওই বিশ্ব সংস্থায় একজন প্রতিনিধি নিয়োগের আবেদন প্রত্যাখ্যান করেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশের সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে দায়ের করা মামলা আজ খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক। ঢাকা থেকে জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে দায়ের করা মামলা আজ মঙ্গলবার খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক। বিএনপি নেতা তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইবান রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগে গতকাল সোমবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাদী হয়ে মুরাদ হাসান ও ভিডিও টকশো উপস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন হেলাল ওরফে নাহিদ হেলালের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এদিকে বিদেশে পাড়ি জমানোর চেষ্টায় ব্যর্থ হয়ে দেশে ফিরে আসা সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের ভাগ্যে এরপর কী ঘটতে পারে তা নিয়ে বিভিন্ন মহলে চলছে নানা আলোচনা। তার সংসদ সদস্য পদ শেষ পর্যন্ত থাকবে কিনা, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর শেষ পরিণতি কি হতে পারে, মূলত এসব প্রশ্ন ঘিরেই আলোচনা চলছে সর্বত্র। মুরাদ হাসানের বিরুদ্ধে বিভিন্ন জেলায় অন্তত 7টি মামলার আবেদন হয়েছে। এর মধ্যে ঢাকা মেট্রোপলিটনের নিম্ন আদালত এবং রাজশাহীর আদালত মুরাদ হাসানের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছে। এদিকে গুরুতর নৈতিক স্খলনের অভিযোগ এনে মুরাদ হাসানকে গ্রেপ্তার এবং তার সংসদ সদস্য পদ বাতিলের দাবি জানিয়েছে শ্রমজীবী নারী মৈত্রী। সংগঠনটি বলেছে চারিত্রিক স্খলনের দায়ে মুরাদ হাসানকে প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে হয়েছে, সেই একই কারণে তার সংসদ সদস্য পদ থাকারও কোনো সুযোগ নেই। শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বন্নিশিকা জামালি ও সাধারণ সম্পাদক রাশিদা বেগম এক বিবৃতিতে আরো বলেছেন, মুরাদ হাসান যে নারী বিদ্বেষী অশ্লীল আচরণ করেছেন এবং ধর্ষণের হুমকি দিয়েছেন তাতে বহু আগেই তাকে গ্রেপ্তার এবং বিচারের সম্মুখীন করা উচিত ছিল, তা না করে সরকার তাকে বিদেশে যাওয়ার সুযোগ দিয়ে আইনের শাসনকেই অস্বীকার করেছে। এদিকে কানাডা ও আরব আমিরাতে ঠাঁই না পেয়ে ঢাকায় ফিরে আসা সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান বর্তমানে নিরুদ্দেশ। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। নির্বাচন কমিশন বা ইসি গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করতে যাচ্ছেন প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ। 20 ডিসেম্বর সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে আলোচনা দিয়ে এই প্রক্রিয়া শুরু হবে। আগামী ফেব্রুয়ারি মাসে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে। সংবিধানে কমিশন গঠনে আইন প্রণয়নের কথা উল্লেখ আছে, তবে এ সংক্রান্ত আইন দেশে হয়নি। এই পরিস্থিতিতে গত 2 মেয়াদে প্রেসিডেন্ট আব্দুল হামিদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সার্চ কমিটি গঠন করেন। ওই কমিটি সম্ভাব্য ব্যক্তিদের তালিকা তৈরি করার পর প্রেসিডেন্ট সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের নিয়োগ দেন। এবার সংবিধান অনুযায়ী আইন করে নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়ে আসছিল বিভিন্ন সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে অজ্ঞাত গেরিলাদের এলোপাথাড়ি গুলিবর্ষণে কর্মকর্তাসহ 2 পুলিশ সদস্য নিহত এবং 12 জন আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলকাতা থেকে আরও জানাচ্ছেন আমাদের প্রতিনিধি।
জম্মু কাশ্মীরে অজ্ঞাত গেরিলাদের এলোপাথাড়ি গুলিবর্ষণে কর্মকর্তাসহ 3 পুলিশ সদস্য নিহত এবং 12 জন আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সমর্থ হয়েছে। গতকাল সোমবার দিবাগত সন্ধ্যায় শ্রীনগরের নিকটবর্তী জেওয়ানের পান্থচক এলাকায় একটি পুলিশ বাসে হামলা চালালে ওই হতাহতের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই 2 জন নিহত হন। এরপর আজ মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়। এভাবে গত 4 দিনে 5 পুলিশ সদস্য গেরিলা হামলায় নিহত হলেন। এর আগে গত শুক্রবার বান্দিপুরায় 2 পুলিশ সদস্য নিহত হয়েছিলেন। নিহত পুলিশ সদস্যরা হলেন উপপরিদর্শক গোলাম হাসান, কনস্টেবল শফিক আলী ও রমিজ আহমেদ। কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার বলেন, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। পুলিশ বলছে জঙ্গিপুরা আরিপুরা জিয়ান রোডে পুলিশ কর্মীদের বহনকারী একটি বাসে নির্বিচারে গুলি চালায়। বাসটি অত্যন্ত সুরক্ষিত এলাকায় আক্রমণ করা হয়, যেখানে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর কয়েকটি ক্যাম্প রয়েছে। তারা বলেন সামনে থেকে জঙ্গিরা বাসে গুলিবর্ষণ করে। ওই কর্মকর্তা আরও বলেন পুলিশ, সেনা ও আধাসামরিক বাহিনীর জওয়ানরা এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালাচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসী হামলার বিস্তারিত তথ্য চেয়েছেন। একই সঙ্গে তিনি শহীদ হওয়া নিরাপত্তা কর্মীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, শ্রীনগরে শহীদ হওয়া জওয়ানদের পরিবারের প্রতি আমার সমবেদনা, আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। গোটা দেশ চায় এই সুন্দর উপত্যকায় শান্তি আসুক, সন্ত্রাসের অবসান হোক। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। গত আগস্ট মাসে তালেবানের হাতে আফগানিস্তানের পতনের পর মার্কিন সেনারা ড্রোন হামলা চালিয়ে যে 10 আফগান বেসামরিক নাগরিককে হত্যা করেছিল, সেই ঘটনায় দোষী সেনাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হবে না। গত 29 আগস্ট মার্কিন সেনারা কাবুল বিমানবন্দরের কাছে একটি বাড়ির উপর ড্রোন হামলা চালায় এবং তাতে 10 জন নিহত হয়েছিল, যার মধ্যে ছিল 7টি শিশু। এ সম্পর্কে মার্কিন সেনার সদর দফতর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের গতকাল বলেন, মার্কিন সেন্ট্রাল কমান্ডারের প্রধান জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি এবং মার্কিন স্পেশাল অপারেশনস কমান্ডের প্রধান জেনারেল রিচার্ড ক্লার্ক এসব সেনার বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা না নেওয়ার জন্য প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন তা অনুমোদন করেছেন। জন কিরবি বলেন, জেনারেল ম্যাকেঞ্জি ও ক্লার্ক এসব সেনাকে জবাবদিহিতার আওতায় আনার জন্য কোনো রকমের সুপারিশ করেননি। কাবুলের ওই হামলায় কোনো সেনা ব্যক্তিগতভাবে দায়ী ছিল বলে শক্ত কোনো প্রমাণ নেই বলেও উল্লেখ করেন জন কিরবি। এর আগে গত সেপ্টেম্বর মাসে পেন্টাগন স্বীকার করেছিল যে কাবুলের ওই ড্রোন হামলা ছিল বেদনাদায়ক ভুল। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ইরান বিরোধী মার্কিন একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন রেজওয়ান হুসাইন।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস নিরাপত্তা পরিষদে গৃহীত 2231 নম্বর প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে 12তম প্রতিবেদন তুলে ধরে ভিয়েনায় 4+1 গ্রুপের সঙ্গে ইরানের চলমান আলোচনাকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে তিনি ইরান বিরোধী মার্কিন একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন, যাতে তেহরান অর্থনৈতিক ক্ষেত্রে সুবিধা পেতে পারে। জাতিসংঘ মহাসচিব বলেন, ইরানের তেল খাতে নিষেধাজ্ঞা তুলে নিলে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন করা সহজ হবে। তিনি তার প্রতিবেদনে পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসার উপর গুরুত্ব আরোপ করে ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানান। পর্যবেক্ষকরা বলছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের আহ্বান জানানো থেকে বোঝা যায় পরমাণু সমঝোতা ধ্বংসে মার্কিন নেতিবাচক ভূমিকার বিষয়ে আন্তর্জাতিক সমাজ অবহিত এবং সবাই মার্কিন নীতির বিরোধী। জাতিসংঘ মহাসচিব গুতেরেস তার প্রতিবেদনে আরও বলেছেন, ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা নিরাপত্তা পরিষদে গৃহীত প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন। তার এই বক্তব্য থেকে বোঝা যায় জাতিসংঘ সহ বিভিন্ন দেশের উপর আমেরিকার প্রচণ্ড চাপ সত্ত্বেও ইরান ইস্যুতে ওয়াশিংটন কারো সমর্থন তো পায়নি, এমনকি আমেরিকার এই আচরণকে সবাই বেআইনি বলে মনে করছে। দৈনিক ওয়াশিংটন পোস্টের কলাম লেখক ম্যাক্স বুট তার এক নিবন্ধে লিখেছেন, 2003 সালে ইরাকে মার্কিন হামলার পর পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার ঘটনা ছিল পররাষ্ট্রনীতিতে হোয়াইট হাউসের সবচেয়ে মারাত্মক ভুল। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বোচ্চ চাপ সৃষ্টি করেও ইরানের কাছ থেকে একটি ছাড়ও আদায় করতে পারেননি। এই অভিজ্ঞতার পরও বর্তমান বাইডেন প্রশাসনও তাদের অযৌক্তিক দাবি মেনে নিতে তেহরানকে বাধ্য করতে পারবে এই আশায় ট্রাম্পের ব্যর্থ নীতি অনুসরণ করে চলেছে। তবে ইরান সাফ জানিয়ে দিয়েছে, মার্কিন এবং বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তির চাপের কাছে তারা কখনোই নতি স্বীকার করবে না। ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে বর্তমানে ভিয়েনায় 4+1 গ্রুপের সঙ্গে ইরানের সপ্তম দফা আলোচনা চলছে। তারপরও ওয়াশিংটন ইরান বিরোধী নিষেধাজ্ঞা বহাল রাখার বিষয়ে অটল রয়েছে। এ অবস্থায় মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য জাতিসংঘ মহাসচিবের আহ্বান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাত এবার বাংলাদেশ প্রসঙ্গে। বাংলাদেশে আজ পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বক্তব্য দিয়েছেন। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ সকালে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণ। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে এবং রায়ের বাজারের স্মৃতিসৌধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে। সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান তাদের সামরিক সচিবদ্বয়। জাতীয় সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকারের পক্ষ থেকেও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। মঙ্গলবার সকালে রায়ের বাজারে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক বলেছেন, আগামী 26 মার্চের মধ্যে শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হবে। করোনা ভাইরাসের কারণে এ কাজে কিছুটা দেরি হয়েছে। বুদ্ধিজীবী হত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত পলাতক খুনিদেরও দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তারা বিদেশে রাজনৈতিক আশ্রয় নিয়ে পলাতক আছে। আমরা কূটনৈতিক ভাবে আমাদের সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে ওই সমস্ত খুনিদের দেশে এনে আদালতের রায়কে কার্যকর করার জন্য।
এদিকে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর মঙ্গলবার সকালে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবছর আমরা স্বাধীনতার 50 বছর পূরণ করতে চলছি, কিন্তু দুর্ভাগ্যের কথা 1971 সালে যে লক্ষ্য নিয়ে স্বাধীনতা যুদ্ধ শুরু করেছিলাম সেই লক্ষ্য, গণতান্ত্রিক একটি রাষ্ট্র, এখন পর্যন্ত আমরা পাইনি। বিএনপি মহাসচিব আরো বলেন, মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল তা ভুলুণ্ঠিত করে এখন একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তনের জন্য বর্তমান শাসক গোষ্ঠী বিভিন্নভাবে এদেশের মানুষের উপরে অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে। তারা অসংখ্য মানুষকে খুন করেছে, গুম করেছে। এছাড়া সরকারের সহযোগী জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের আজ সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে গণমাধ্যম কর্মীদেরকে বলেছেন, বৈষম্য ও শোষণের বিরুদ্ধে লড়াই ছিল মুক্তিযুদ্ধের মূল চেতনা, কিন্তু স্বাধীনতার 50 বছরেও আমরা সে বৈষম্য দূর করতে পারিনি। এখনও আমাদের সম্পদ বিদেশে পাচার হচ্ছে। বিদেশি গণমাধ্যমে আমরা জানতে পারি দেশ থেকে $বিলিয়ন বিদেশে চলে যাচ্ছে। তাই মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদদের আত্মত্যাগ ও মা বোনদের সম্ভ্রমের বিনিময় এবং শহীদ বুদ্ধিজীবীদের সর্বোচ্চ ত্যাগে যে উদ্দেশ্য তা এখনও সফল হয়নি। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন। আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে সাপ্তাহিক পরিবেশনা দর্পণ। দর্পণ
শ্রোতাবন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণ ধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনে রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
সম্প্রতি আফগানিস্তানের তুলু নিউজ চ্যানেলে আফগানিস্তানের তালেবানের সাংস্কৃতিক কার্যক্রমের একজন সদস্য সাহাব লিওয়ালের একটি সাক্ষাৎকার প্রচারিত হয়েছে। এতে তিনি দাবি করেছেন, ইরানের শাসন ক্ষমতায় সুন্নি মুসলমানদের অংশগ্রহণ খুবই সামান্য, তবে তার এই বক্তব্য অজ্ঞতা প্রসূত বলে মনে করা হচ্ছে। আজকের অনুষ্ঠানে আমরা এ বিষয়ে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইসলামী ইরানে সুন্নি মুসলমানদের অবস্থান সম্পর্কে জানতে হলে দেশটির সংবিধানের দিকে দৃষ্টি দিতে হবে, কেননা সংবিধানেই তাদের অবস্থান স্পষ্ট করে দেওয়া আছে। সংবিধানের ১২তম অনুচ্ছেদ অনুযায়ী ইরানের রাষ্ট্রধর্ম হবে ইসলাম এবং মাঝহব হবে জাফরি। ১২ ইমামি এই অনুচ্ছেদটি আবহমানকালের জন্য অপরিবর্তনীয়। ইসলামের অন্যান্য মাঝহব হানাফি, শাফেই, হাম্বলি, মালিকি ও জায়দি পূর্ণ মর্যাদা লাভ করবে এবং এই মাঝহব সমূহের অনুসারীগণ তাদের নিজস্ব ফিক্কাহ অনুযায়ী স্বাধীনভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারবে এবং তাদের ধর্মীয় শিক্ষা, প্রশিক্ষণ, বিবাহ, তালাক, উত্তরাধিকার এবং এ সংক্রান্ত মামলা মোকদ্দমা আদালত কর্তৃক অনুমোদনের যোগ্য বিবেচিত হবে। কোনো অঞ্চলে যদি উপরে বর্ণিত কোনো মাঝহবের অনুসারীগণ সংখ্যাগরিষ্ঠ হয় তাহলে আঞ্চলিক নিয়মকানুন বা স্থানীয় পরিষদের এখতিয়ারের মধ্যে পড়বে, ওই মাঝহব অনুযায়ী হবে। তবে অন্যান্য মাঝহবের অনুসারীদের অধিকারও সংরক্ষণ করা হবে।
ইরানের কেরমান প্রদেশের দক্ষিণে অবস্থিত মানুজান এলাকার সুন্নি মুসলমানদের জুমান নামাজের ইমাম মৌলভী মোহাম্মদ পেইকার দাদ জেহি সংখ্যালঘুদের অবস্থান সম্পর্কে বলেছেন, আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আমরা ইরানের মতো একটি দেশে বসবাস করি। সংখ্যালঘুদের অধিকার রক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারে ইরান সমগ্র মুসলিম দেশ এমনকি অমুসলিম জাতিগুলোর জন্য উদাহরণ হয়ে আছে। ইরানের সংবিধানের নীতিমালা এবং দেশটির সকল মাঝহবের অনুসারীদের সাথে দেশটির সরকারের আচরণ ও কার্যকলাপ থেকে বোঝা যায় ইসলামী ইরান সংখ্যালঘুদের অধিকার রক্ষার বিষয়ে খুবই সচেতন ও যত্নশীল। এ কারণে ইরানে মুসলমানদের অন্য মাঝহবের অনুসারীদের নিজস্ব বিশ্বাস ও ধর্মীয় স্বাধীনতা বজায় রয়েছে।
ইরানের সানান্দাজ ইসলামী কেন্দ্রের প্রধান কর্মকর্তা মামুস্তা ইকবাল বেফাহমি বলেছেন, সত্যিকারের সুন্নি মুসলমানরা পবিত্র কোরআন শরীফ ও বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের সঠিক অনুসারী এবং শিয়া মুসলমানদের সঙ্গে তাদের কোনো বিরোধ বা সমস্যা নেই। মুসলমানরা যে মাঝহবেরই হোক না কেন, ধর্মীয় বিষয়ে তাদের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। এমন কিছু অভিন্ন দিক রয়েছে যা শক্তিশালী মুসলিম উম্মার গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ইরানের সংবিধানের ২৬ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, সকল অনুমোদিত দল, সমাজ, রাজনৈতিক বা পেশাদারী ইউনিয়ন, ইসলামী বা সংখ্যালঘু সম্প্রদায়ের সংগঠন এই শর্তে স্বাধীনভাবে তৎপরতা চালাতে পারবে যে তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য, ইসলামী প্রজাতন্ত্রের বুনিয়াদ এবং ইসলামী নীতিমালা লঙ্ঘন করবে না। এসব সংগঠনে অংশগ্রহণের ব্যাপারে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না, আবার অংশগ্রহণের জন্য কাউকে বাধ্য করা যাবে না। এছাড়া সংবিধানের ৬৪ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, জাতীয় সংসদে ইসলামের অন্য মাঝহবের প্রতিনিধিরা উপস্থিত থাকতে পারবেন। ইরানের সংবিধানের ১৯ ও ২০ নম্বর অনুচ্ছেদে জাতি গোত্র নির্বিশেষে সকল জনগণের সমান অধিকারের কথা বলা হয়েছে এবং তারা ইসলামী বিধান অনুসারে মানবিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার লাভ করবে।
ইরানের সুন্নিদের হাজার হাজার ছোট বড় মসজিদ এবং তাদের নিজস্ব ধর্মীয় শিক্ষা কেন্দ্র বা মাদ্রাসা রয়েছে। এছাড়া হাজার হাজার সুন্নি ধর্মীয় নেতা বা আলেম রয়েছেন ইরানে। এ থেকে বোঝা যায় ইসলামে ইরানের শাসন ব্যবস্থায় সুন্নি মুসলিম সমাজের বিশেষ অবস্থানে রয়েছে, অর্থাৎ তারা সব রকম নাগরিক সুযোগ সুবিধা ও স্বাধীনতা ভোগ করছেন। বর্তমানে শুধু যে ইরানের সংসদ মজলিসে শুরায়ে ইসলামীতে সুন্নি মুসলিমদের প্রতিনিধি রয়েছে তাই নয়, এমনকি ইরানের গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞ পরিষদেও তাদের প্রতিনিধি রয়েছে। এছাড়া ইরানের নৌবাহিনী সহ দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সুন্নি মুসলমানদের উপস্থিতি রয়েছে এবং তারা দেশের সেবায় কাজ করে যাচ্ছে। ইরানের পভে উপশহরের জুমার নামাজের খতিব মামুস্তা হাজমুল্লাহ কাদেরী মনে করেন, কেরমান শাহ, কুর্দিস্তান ও বেলুচিস্তান সহ আরো অন্যান্য এলাকার সুন্নি জনগণ স্থানীয় জনপ্রিয় ব্যক্তিত্ব ও ধর্মীয় নেতাদের সঙ্গে সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রয়েছে এবং এ সম্পর্ক দিন দিন জোরদার হচ্ছে, যার অর্থ হচ্ছে ঐক্য ও সংহতি আরো বেশি মজবুত হচ্ছে।
ইরানের শিয়া ও সুন্নি মুসলমানরা শতাব্দীর পর শতাব্দী ধরে শান্তিপূর্ণ সহাবস্থান করে আসছে এবং জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে তাদের মধ্যে ঐক্য বজায় রয়েছে। বর্তমানে ইরানের সুন্নি মুসলমানদের ধর্মীয় শিক্ষা কার্যক্রম মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। এ কারণে ইসরায়েলের প্রভাবিত গণমাধ্যমগুলো অজ্ঞাত ও বিভ্রান্ত কিছু ব্যক্তির সাক্ষাৎকার প্রচারের মাধ্যমে ইরান সম্পর্কে মুসলিম বিশ্বে নেতিবাচক ধারণা তৈরির চেষ্টা করছে। তারা এমন সব ব্যক্তির বক্তব্য তুলে ধরছে যাদের সমাজ ও ধর্মীয় বিষয়ে কোনো জ্ঞান নেই, এমনকি মুসলিম বিশ্বের বর্তমান অবস্থা সম্পর্কেও তাদের পরিপূর্ণ ধারণা নেই। ইরানের বজনুর্দ শহরের খাতামুল আম্বিয়া মসজিদের ইমাম আখুন্দ আতা দাউদি বলেছেন, ইসলামী বিপ্লবের স্থপতি মরহুম ইমাম খোমেনি শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে ঐক্যের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে গেছেন, তাই বিকৃত চিন্তাভাবনার অনুপ্রবেশ কিংবা বিভেদ সৃষ্টি করতে পারে এমন যে কোনো কর্মকাণ্ড প্রতিহত করার দায়িত্ব শিয়া ও সুন্নি ধর্মীয় নেতাদের উপর বর্তায়।
যাই হোক, রাজধানী তেহরান ও এর আশেপাশে সুন্নি মুসলমানদের মোট 9টি মসজিদ রয়েছে এবং সমগ্র ইরানে সুন্নিদের মসজিদের সংখ্যা 17,000। প্রতি বছর প্রায় 2% পরিমাণ মসজিদের সংখ্যা বাড়ছে। এছাড়া রাজধানী সহ অন্যান্য শহরগুলোতে অফিসিয়াল সমস্ত কার্যক্রমে শিয়া ও সুন্নি মুসলমানরা একে অপরকে সহযোগিতা করাই বিশ্ব ইহুদিবাদী চক্র প্রচণ্ড ক্ষুব্ধ এবং তারা যে কোনো উপায়ে ইরানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে, যদিও সবার সচেতনতার কারণে তাদের সে চেষ্টা ব্যর্থ হয়েছে। শ্রোতা বন্ধুরা, তালেবানের অভিযোগের পরিপ্রেক্ষিতে ইরানের সুন্নি মুসলমানদের প্রকৃত অবস্থান এবং শিয়া সুন্নি সম্প্রীতি সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, 14 ডিসেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। বাংলাদেশের শিরোনাম, নোয়াখালীতে বিভৎস করে নারী নির্যাতন, 13 আসামির 10 বছরের কারাদণ্ড, দৈনিক কালের কণ্ঠ। র্যাবের 7 কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা অবস্থান পরিবর্তনে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালাব পররাষ্ট্রমন্ত্রী, দৈনিক প্রথম আলো। বেগম পাড়ার কথা এবং মোনাদের কানাডায় জায়গা না হওয়ার নেপথ্যে, দৈনিক মানব জমিন। শুধু খালেদা জিয়া নয়, সরকার কাউকেই রাজনীতি করতে দিতে চায় না, দৈনিক যুগান্তর। 1971 সালের যুদ্ধ নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্যের নিন্দা পাকিস্তানের, দৈনিক ইত্তেফাক। বাংলাদেশকে মুক্তিযুদ্ধে ব্যবহৃত ট্যাঙ্ক বিমান উপহার দেবে ভারত, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। এবার ভারতের শিরোনাম, কেন বিএসএফ এর ক্ষমতা বৃদ্ধি? জনস্বার্থ মামলার শুনানিতে কেন্দ্রের বক্তব্য জানতে চাইল হাইকোর্ট, দৈনিক আনন্দবাজার পত্রিকা। রাওয়াতের পরে সেনা সর্বাধিনায়ককে প্রধানমন্ত্রীর পছন্দই সবচেয়ে বড় ফ্যাক্টর, দৈনিক প্রতিদিন। কংগ্রেস এলে ভালো, না এলে চুপ করে বসে থাকব না, হাত শিবিরকে বার্তা তৃণমূলের, দৈনিক আজকাল। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার 2টি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, বিজয়ের 50 বছরেও গণতান্ত্রিক রাষ্ট্র পায়নি, একথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে আক্ষেপমূলক বক্তব্য রেখেছেন, সে বক্তব্যটি আসলে বেশ পর্যালোচনার দাবি রাখে। আমরা অনেকেই একথা বলে এসেছি বহু বছর ধরে যে স্বাধীনতার এত বছর পরে এসেও বাংলাদেশের জনগণ প্রকৃত স্বাধীনতার স্বাদ পায়নি। আজকে ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিলেন তাতে তিনি বলেছেন যে 50 বছর পরে এসেও গণতান্ত্রিক রাষ্ট্র পায়নি। আমি মনে করি ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন তা মোটেই মিথ্যে নয়। বাংলাদেশ রাষ্ট্র হিসেবে আজ হাঁটি হাঁটি পা পা করে 50 বছর পার করেছে, কিন্তু প্রকৃতপক্ষে দেশের জন্য যে গণতান্ত্রিক ব্যবস্থা থাকতে পারত, মানুষের যে ধরনের অধিকার স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব ছিল, তা বেশিরভাগ ক্ষেত্রেই করা যায়নি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন যে গণতান্ত্রিক রাষ্ট্র পাওয়া যায়নি, এই দায় আমি মনে করি শুধু বর্তমান আওয়ামী লীগ সরকারের নয়, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি যত সরকার বাংলাদেশে ছিল সবার সেই দায় রয়েছে। এরশাদ যদিও ক্ষমতা জোর করে দখল করে জাতীয় পার্টি গঠন করে দেশ শাসন করেছিলেন, কিন্তু তার পতনের পর এই বাংলাদেশের শাসন কার্যের দায়িত্ব মূলত আওয়ামী লীগ আর বিএনপি এই দুই দলের ভেতরেই থেকেছে। আজকে এই বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র না হয়ে ওঠার পিছনে তাহলে এই দুই দলের সবচেয়ে বেশি দায়ভাগ, আর এরশাদের দায়ভাগ তো ছিল। এখানে কোন দলের দায় কতটুকু সে আলোচনার চেয়ে বড় কথা, আমাদের দেশটাকে সত্যিকার অর্থে গণতান্ত্রিক করা দরকার, জনগণের অধিকার থাকা দরকার। ভোটের অধিকার যেমন থাকতে হবে তেমনি রাষ্ট্রের মালিক বলে যে কথা আছে জনগণ রাষ্ট্রের মালিক, প্রকৃতপক্ষে জনগণের সেই রকম একটা অবস্থান, সেই রকম একটা সম্মান, সেই রকমের একটা অধিকার থাকা দরকার। বিরোধী রাজনীতির যদি চর্চা না হয় তাহলে দেশ কখনো গণতান্ত্রিক হয়।
আফগান বেসামরিক নাগরিক হত্যা বিচারের মুখে পড়তে হবে না মার্কিন সেনাদের, কিভাবে দেখছেন বিষয়টিকে?
জি, আফগানিস্তানে গত 15 আগস্ট মার্কিন বাহিনী যখন একেবারে চলে গেল দেশটি থেকে, তখন ওই দেশের শাসন ক্ষমতা মূলত তালেবানের হাতে পড়ে গেল। তার আগ মুহূর্তে আমেরিকা সমর্থিত আশরাফ গনি সরকার, এই সরকারের পতন হয়। সরকারের প্রধান প্রেসিডেন্ট আশরাফ গনি তিনি দেশ ছেড়ে পালিয়ে যান এবং তালেবানের হাতে নতুন করে ক্ষমতা চলে যায়। বিষয়টি আমেরিকা খুব ভালোভাবে মেনে নিতে পারেনি, কারণ হচ্ছে যে আমেরিকা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে নানা ষড়যন্ত্রের মাধ্যমে সরাসরি সামরিক আগ্রাসন চালিয়ে আফগানিস্তানের দখলদারিত্ব হাতে নিয়েছিল, সেই ষড়যন্ত্রগুলো বাস্তবায়ন করা তাদের জন্য পুরোপুরি সম্ভব হয়নি। সেক্ষেত্রে তালেবানের বাধাও একটি বড় কারণ ছিল। এখন তালেবান যখন ক্ষমতা দখল করল, তখন এই বিষয়টি যেহেতু আমেরিকার কাছে ভালো লাগেনি, তারা মেনে নিতে পারছিল, সেক্ষেত্রে আমেরিকা আফগানিস্তানে হামলা চালিয়েছে এবং সর্বশেষ যে ড্রোন হামলা ছিল তাতে 10 জন নাগরিক নিহত হয়েছিল, যার মধ্যে 7 জন শিশু ছিল এবং নারীও ছিল। এবং এই ঘটনার জন্য আমেরিকা দুঃখ প্রকাশ করেছে, অথচ একেবারে সরাসরি একটা অন্যায় হামলার জন্য যারা এই হামলায় জড়িত যেসব সেনা তাদেরকে বিচারের আওতায় আনা হবে না। আমি মনে করি সারা বিশ্বের সামনে আমেরিকা যে বড়দর্পি তার নদীর স্থাপন করেছে যুগের পর যুগ ধরে, তারই ধারাবাহিকতা এটি। আজকে যদি কোনো দেশ আমেরিকার 10 জন নাগরিককে হত্যা করত, তাহলে সেই দেশের বিরুদ্ধে আমেরিকা যুদ্ধ ঘোষণা করত। কিন্তু আমেরিকার সেনারা আফগানিস্তানে এই যে 10 জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে সন্ত্রাসী হত্যার নামে, তার কোনো বিচার তারা করছে না। এটি অন্যায়, জুলুম, এবং এটি মূলত তাদের শক্তিমত্তার বহিঃপ্রকাশ। তাদের শক্তি আছে বলে এই কাজটি করলো। যদি আফগানিস্তানের শক্তি থাকতো তাহলে কিন্তু পাল্টা ব্যবস্থা নিতে পারত। তো আমেরিকার এই বলদর্পিতা, এই গায়ের জোর দেখানো, এটি আমি মনে করি না যে চিরস্থায়ী হবে, এর পরিণতি তাদেরকে ভোগ করতে হবে।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব বাবুল আক্তার, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। কেন বিএসএফ এর ক্ষমতা বৃদ্ধি? জনস্বার্থ মামলার শুনানিতে কেন্দ্রের বক্তব্য জানতে চাইল হাইকোর্ট। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের এই খবরে বলা হয়েছে, সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর পরিধি বৃদ্ধি সংক্রান্ত মামলায় কেন্দ্রের বক্তব্য জানতে চাইল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষী ভর দাজের ডিভিশন বেঞ্চের নির্দেশ, 2 মাসের মধ্যে এ বিষয়ে কেন্দ্র আদালতগুলোকে হলফনামা জমা দিতে হবে। আবার যেহেতু পাঞ্জাব সরকারের দায়ের করা এই ধরনের একটি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই সেখানে কি হয় সেদিকে তাকিয়েও সব পক্ষ। দৈনিক আজকাল পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, গোয়ায় জোটে এলে ভালো তবে চুপ করে বসে থাকবে না দল, মুখপত্রে ফের বার্তা দিল তৃণমূল। প্রসঙ্গত 2022 বিধানসভা ভোটে গোয়ায় লড়ছে ঘাসফুল শিবির। গতকাল এনসিপি বিধায়ক আলেমা চার্চিল মমতা ব্যানার্জির উপস্থিতিতে তৃণমূলে যোগ দিয়েছেন। এই পরিস্থিতিতে ফের কংগ্রেসকে কটাক্ষ করল তৃণমূল। মুখপত্রে তৃণমূলের তরফে বলা হয়েছে, বিজেপির বিরুদ্ধে গোয়ায় লড়বে তৃণমূল কংগ্রেস, সঙ্গে রয়েছে জোট, কংগ্রেস এলে ভালো কিন্তু কংগ্রেসের জন্য চুপ করে বসে থাকব না, লড়াই টুইটে হয় না, মাঠে নেমে লড়তে হয়, ফলে লড়াই হবে, খেলা হবে, মানুষ বাংলার মতো গোয়াতেও প্রমাণ করবেন দেশে আসল কংগ্রেস হল তৃণমূল কংগ্রেস। এরই পাশাপাশি কংগ্রেস সিপিএম এর আগে গোপন আতাত ছিল বলে দাবি করা হয়েছে তৃণমূলের তরফে। দৈনিক সংবাদ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, গত বুধবার ভয়াবহ দুর্ঘটনায় আকস্মিক মৃত্যু হয় দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের। দেশের প্রতিরক্ষায় তিন বাহিনীর প্রধান জেনারেল রাওয়াতের এভাবে আচমকা চলে যাওয়া দেশের নিরাপত্তা বলয়ে নিঃসন্দেহে বড়সড় ধাক্কা। আর এই পরিস্থিতিতেই উঠছে এক অমোঘ প্রশ্ন, এবার কাকে দেওয়া হবে এই গুরু দায়িত্ব? মনে করা হচ্ছে এই তালিকায় রয়েছে 4-6 জনের নাম, তার মধ্যে থেকে একজনকে বেছে নেওয়া হবে। আর সেই সিদ্ধান্ত নেওয়ার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওয়াকিবহাল মহল মনে করছে, পরবর্তী সেনা সর্বাধিনায়ক বাছার ক্ষেত্রে সবচেয়ে বড় ফ্যাক্টর মূলত দুটি, এক যার ট্র্যাক রেকর্ড সবচেয়ে উজ্জ্বল, দুই যিনি প্রধানমন্ত্রী সবচেয়ে বিশ্বাসভাজন হবেন। উল্লেখ্য, মোদী এই সংক্রান্ত নিয়োগ কমিটির শীর্ষ পদে রয়েছেন। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছে, কথা হবে আবারও আগামী আসরে। কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন। প্রান্তিক আয়োজনে এখন রয়েছে ইরানের কালজয়ী গল্পের আসর, গল্প ও প্রবাদের গল্প।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের পর্ষা, গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও হাজির হয়েছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
আজকের আসরে আমরা শুনব চমৎকার একটি প্রাচীন গল্প। গল্পটি হিংসুকের মনকষ্ট নিয়ে। যারা বিনা কারণে অন্য কোনো ভালো মানুষের উন্নতিতে হিংসা করে, তারা হিংসা করে ওই লোকের উন্নতিতে, প্রতিবন্ধকতা তৈরি করতে চাই। অথচ যাকে হিংসা করা হয় সে কোনো কষ্ট ভোগ করে না যতটা কষ্ট হিংসুকরা ভোগ করে। গল্পটি এরকম। প্রাচীনকালে পণ্ডিত তুল্য একজন জ্ঞানী শাসক ছিলেন। তার মনের ভেতর অনেক রহস্য জমেছিল। সেই রহস্যের কথা তিনি এমন কাউকে জানিয়ে দিতে চাইলেন যে সেই রহস্যের বিষয়টি নিজের ভেতর ধারণ করবে এবং মনে মনে লালন করে যাবে, জনসমক্ষে প্রকাশ করবে না। কিন্তু যখনই তিনি বিশ্বস্ত লোক নিয়ে ভাবতেন, নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা নিকটজনদের কাউকে বলবেন বলে ভাবতেন, তখনই দুশ্চিন্তায় পড়ে যেতেন।
মনে মনে ভাবতেন, কাউকে রহস্যের কথাটা বললে তো সে জেনে যাবে তার ভেতরের রহস্য, আর জনগণ যদি তার গোপন রহস্যের কথা একবার জেনে ফেলে তাহলে তো জনগণের কাছে তার মান মর্যাদা বলতে আর কিছুই থাকবে না, সবই ধুলোয় লুটিয়ে পড়বে। এমনকি তাকে এতদিন মানুষ যেই দৃষ্টিতে দেখত, যেভাবে জানত, সেভাবে আর কেউ দেখবেও না, জানবেও না। তাহলে তো জনগণের মাঝে তাঁর ব্যক্তিত্বের আয়নাটুকু ভেঙে কাচের মতো টুকরো টুকরো হয়ে যাবে, কিন্তু রহস্যের ব্যাপারটা নিজের ভেতর আর ধরেও রাখা যাচ্ছে না। কি করা যায় এরকম ভাবতে ভাবতে একদিন শাসক লোকটি সিদ্ধান্ত নিয়েই ফেললেন যে সবাইকে ডেকে বিষয়টা জানিয়ে দেবেন। সিদ্ধান্ত অনুযায়ী তাঁর কাছের লোকজন যারা ছিল তাদের কয়েকজনকে তাঁর কাছে ডাকলেন। কয়েকজন যখন এলো তিনি তাঁদেরকে সুন্দর করে বললেন, কি বললেন সে কথা শুনব মিউজিক বিরতির পর।
পণ্ডিত শাসক বললেন, দেখো তোমরা সবাই আমার আপন, তোমাদের আমি বিশ্বাস করি, সেজন্যই আমি চাচ্ছি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে পরামর্শ করব। আমার দৃঢ় বিশ্বাস আছে তোমাদের উপর যে তোমরা কিছুতেই বিষয়টা নিয়ে কারোর সাথে আলাপ করবে না, কাউকে জানাবে না, কাছের মানুষের সাথেও না। তোমরা কথা দাও সারা জীবন নিজেদের ভেতরে লুকিয়ে রাখবে, রহস্যটা কারোর কাছে ফাঁস করবে না। একজন বলল, হুজুর আপনি আমাদের উপর 100% আস্থা ও বিশ্বাস রাখতে পারেন, আমরা আপনার জন্য প্রাণ পর্যন্ত উৎসর্গ করতে রাজি আছি, আর সামান্য একটা রহস্যের কথা তো চাই।
শাসক বললেন, আমি দীর্ঘদিন ধরে নিজের ভেতর পুষে রাখা রহস্যটা তোমাদেরকে জানিয়ে একটু হালকা হতে চাচ্ছি। যদি শুনি তোমাদের কেউ রহস্যটা কারো কাছে ফাঁস করে দিয়েছ, তাকে নির্দয়ভাবে মেরে ফেলবো, কোনোভাবেই ক্ষমা করা হবে না। স্বজনদের সবাই কথা দিল, আর কথা পেয়ে শাসকও এক এক করে রহস্যটা তাঁর বিশ্বস্ত স্বজনদের কাছে ফাঁস করে দিল। তারপর এক এক করে সবার দিকে তাকিয়ে বলল, কথা না ভঙ্গকারীর জন্য অপেক্ষা করছে কঠিন মৃত্যু। রহস্যের কথা ফাঁস করে দেওয়ার পরদিনই তা পুরো এলাকায় চাউর হয়ে গেল। শাসক যখন জানতে পারলেন স্বজনরা কথা রাখেনি, মনে মনে বললেন, আমার আপনজনেরা আমাকে কথা দিয়েও একটা দিনও রহস্যটা নিজেদের ভেতর পুষে রাখতে পারল না, সুতরাং তাদের সবাইকে জল্লাদের হাতে সঁপে দেব। এর পরের কাহিনী শুনব বিরতির পর।
শাসক রহস্য ফাঁসকারীদের হত্যা করার আদেশ দিলেন। ফাঁসকারীরা তো কান্নাকাটি শুরু করে দিল, অনুনয় বিনয় করতে লাগলো। একজন বলল, হে মহান শাসক, আমরা অন্যায় করে ফেলেছি, আমাদের ক্ষমা করে দিন, যারা মহান তাঁরাই তো ক্ষমা করেন, আমরা জানি আমরা যে অন্যায় করেছি সেজন্যে আমাদের মাথা কেটে ফেলা উচিত, কিন্তু আপনি তো মহান শাসক, আপনি আমাদের ক্ষমা করে দিন, শয়তান আমাদেরকে প্রতারিত করেছে, আমরা কথা দিচ্ছি এমন ভুল আর হবে না। কিন্তু শাসক বললেন, চুপ করো, আগেও তোমরা কথা দিয়ে কথা রাখোনি, তোমরা জানতে কথা ভঙ্গ করার শাস্তি মৃত্যু, তারপরও কথা ভঙ্গ করেছো, তোমাদের উপর আমার আর কোনো আস্থা নেই, তোমরা জনগণের কাছে আমাকে অপমান করেছো। এই বলে শাসক জল্লাদের দিকে তাকিয়ে বললেন, তরবারি হাতে নাও আর এক এক করে এই বিশ্বাসঘাতকদের সবার মাথা কেটে ফেলো।
মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্য থেকে এক বৃদ্ধ উঠে বললেন, কেন আমাদের হত্যা করছো, তুমি নিজেই তো অন্যায়কারী। শাসক বিস্ময়ের সাথে বললেন, কিভাবে? বৃদ্ধ বললেন, হে মহান শাসক, তোমার অন্তর ছিল রহস্যের ধারায় পূর্ণ, তুমি ওই ঝর্ণা প্রবাহের মুখে বাঁধ না দিয়ে সেই বাঁধ বরং ভেঙে দিয়ে কয়েকজনের মাঝে তা জারি করে দিয়েছো। ঝর্ণার সেই ধারা নদীতে পরিণত হল, আর নদীর জোয়ারে বন্যা দেখা দিল, এখন এই বন্যাকে তুমি কি করে ঠেকাবে? শাসক বললেন, কিন্তু আমি তো তোমাদের বিশ্বাস করেছিলাম, তোমরা আমার আপনজন, আমি কি জানতাম যে তোমরা বিশ্বাস ভঙ্গ করবে? বৃদ্ধ দারুণ জবাব দিল, জবাবটা শুনব বিরতির পর।
বৃদ্ধ বললেন, গুপ্তধন গোপন গোলাতেই রাখতে হয় আর গোপন রহস্য পুষতে হয় নিজের ভেতরেই। রহস্যের কথা মুখে না না পর্যন্ত নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু একবার মুখ খুললেই তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শাসক গভীর মনোযোগ দিয়ে বৃদ্ধের কথাটা শুনে নিজের ভুল বুঝতে পারলেন। ভাবলেন, সত্যি তো যে রহস্য নিজেই পুষে রাখতে পারলাম না, আরেকজন পুষে রাখবে সেটা ভাবি কি করে। এই ভেবে তাঁর নিকটজনদের উদ্দেশ্যে বললেন, এই অভিজ্ঞ বৃদ্ধ যথার্থই বলেছেন, ভুলটা আসলে আমারই ছিল। তোমাদের কাছে আমার মনের গোপন রহস্য ফাঁস করা ঠিক হয়নি, তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম। তবে তোমরা আর আমার স্বজন থাকবে না, কেবল এই বৃদ্ধ ছাড়া, কারণ এই বৃদ্ধ আমাকে পথ দেখিয়েছে।
প্রিয় পাঠক, আপনারা কি কেউ বলতে পারেন রহস্যটা কি ছিল? হ্যাঁ, যে কথাটা বলা হয়নি এবং জানিয়ে আপনারা এখন ভাবতে বসেছেন তাকেই বলে রহস্য। তো শ্রোতা বন্ধুরা, এ ছিল আজকের গল্প। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
এবার সংক্ষিপ্ত সংবাদ। মার্কিন বিমান বাহিনী জানিয়েছে, করোনা ভাইরাসের টিকা দিতে অস্বীকার করার জন্য এই বাহিনীর 27 সদস্যকে বরখাস্ত করা হয়েছে। মার্কিন সামরিক বাহিনীতে টিকা দেওয়ার বাধ্যতামূলক আইন অমান্য করার কারণে এই প্রথম বিমান বাহিনীর সক্রিয় দায়িত্ব পালনকারী সদস্যদের বরখাস্ত করা হল। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে আজ শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল 7.3। ভূমিকম্পের পরপরই সম্ভাব্য সুনামির বিষয়ে সতর্কতা জারি করা হয়, তবে পরে এই সতর্কতা প্রত্যাহার করা হয়। ইয়েমেনের হুতি আনসারুল আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি জোটের আরও একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। ইয়েমেনের তেল সমৃদ্ধ সাভোয়া প্রদেশের আকাশ থেকে গুপ্তচর বৃত্তি চালানোর সময় ড্রোনটিকে ভূপাতিত করা হয়। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক টুইটার পোস্টে জানান, গতকাল ইয়েমেনি বিমান প্রতিরক্ষা বাহিনী ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সাহায্যে চীনা নির্মিত CH-4 কমব্যাট ড্রোনটি ভূপাতিত করে। ভিয়েনা সংলাপে ইরানের সঙ্গে রাশিয়ার অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। টেলিফোন সংলাপে বলেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী, ইহুদিবাদী ইসরায়েল মুসলিম বিশ্বের এক নম্বর শত্রু ছিল, আছে এবং থাকবে, ইরান সরকারের সুস্পষ্ট ঘোষণা। বাংলাদেশের সাবেক প্রথম প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে বরিশালে দায়ের করা মামলা আদালতে খারিজ। এবং ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে অজ্ঞাত গেরিলাদের এলোপাথাড়ি গুলি, কর্মকর্তাসহ দুই পুলিশ নিহত, আহত 12। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।
¶¶